এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মিডিয়া যুদ্ধের যুগে ফার্সি কবিতা একটি অনন্য এবং শক্তিশালী মাধ্যম, কবি সাহিত্যিকদের সমাবেশে সর্বোচ্চ নেতা। নিরাপত্তা পরিষদের গণহত্যা বন্ধের প্রস্তাব পাশ স্বাগত জানাল হামাস সহ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো। বাংলাদেশের 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শেখ হাসিনা। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুদফায় 38 আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মিডিয়া যুদ্ধের যুগে ফার্সি কবিতা একটি অনন্য এবং শক্তিশালী মাধ্যম। গত সোমবার রাতে একদল কবি এবং ফার্সি সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে এক বৈঠকে একথা বলেন আয়াতুল্লাহ উজমা খামেনি। এই বৈঠকে সর্বোচ্চ নেতা ফার্সি কবিতার ক্রম অগ্রগতি এবং শিখরে অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মিডিয়া যুদ্ধের যুগে কবিতাকে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী মাধ্যম হিসেবে অভিহিত করে তিনি বলেন, এক্ষেত্রে আমাদের ফার্সি কবিতার বিরল ঐতিহ্যকে ব্যবহার করা উচিত। ফার্সি সাহিত্য একটি অনুপ্রবেশকারী শক্তিশালী ও কার্যকর একটি মাধ্যম। সাহিত্যের মাধ্যমে ধর্ম, সভ্যতা, ইরানি ঐতিহ্য, মর্যাদা এবং সাহসের বাণী বিশ্ব জনমতের কাছে পৌঁছে দেওয়া উচিত। অবশ্য কবিতার মাধ্যমটির কার্যকর প্রভাব ফেলার শর্ত হল এর শৈল্পিক গুণ। এর কবিতার শৈল্পিক গুণ নির্ভর করে দৃঢ় এবং সুস্থিত শব্দ, বিষয়গত অনন্যতা এবং প্রকাশভঙ্গির অপূর্ব শৈলীর ওপর। কবিদের এই সমাবেশের শুরুতে একদল কবি তাদের প্রকাশিত কবিতার বই সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন এবং নিজেদের কবিতা পাঠ করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব পাশ হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো। প্রস্তাবে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির কথা বলা হয়েছে। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি এবং দখলদার ইহুদিবাদী সেনাদের প্রত্যাহার জরুরি। দখলদার ইসরায়েল যাতে এই যুদ্ধবিরতি মেনে চলে তা নিশ্চিত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটি জোর দিয়ে বলেছে, জনগণের স্বাধীনতা, আলকুৎসকে রাজধানী করে সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক প্রস্তাব ও আইনের অনুসারে ফিলিস্তিনি জনগণের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে। এদিকে ফিলিস্তিনের কয়েকটি প্রতিরোধ সংগঠনের জোট পপুলার রেজিস্ট্যান্স কমিটি নিরাপত্তা পরিষদে পাশ হওয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, প্রস্তাবটি গাজা যুদ্ধাবসানের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান সফর করছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া। গতকাল পাশ হওয়া ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। আজ দুপুরের পরপরই ইসমাইল হানিয়া তেহরান পৌঁছান এবং কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসমাইল হানিয়া ও হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ভেতরে গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং গাজা ও পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের আগ্রাসন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘ প্রতীক্ষিত একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবটি গতকাল নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্য উত্থাপন করে এবং 15 সদস্যের মধ্যে 14টি সদস্যদের সর্বসম্মতিক্রমে এতে সমর্থন জানায়। তবে আমেরিকা ভোটদানে বিরত থাকে। এর আগে গাজা যুদ্ধবিরতির ব্যাপারে 3 বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করা হলেও আমেরিকা তাতে ভেটো দেয়। গতকাল পাশ হওয়া প্রস্তাবে পবিত্র রমজান মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি হামাসের হাতে যে সমস্ত ইসরায়েলি বন্দী রয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রাথমিকভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে চূড়ান্তভাবে তা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস একে স্বাগত জানিয়েছেন। তবে ওয়াশিংটন ভেটো না দেয়ায় ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন নেতানিয়াহু। তিনি দাবি করেন প্রস্তাবটি পাশ হওয়ায় যুদ্ধ প্রচেষ্টা ও বন্দীদের উদ্ধার প্রক্রিয়া দুটোই ক্ষতিগ্রস্ত হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে আজ 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আজকে 2024 সালে স্বাধীনতার 54তম বার্ষিকীতে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা দেশবাসীর প্রত্যাশা অনেকাংশেই পূরণ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ আজ আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা প্রমাণ করেছি রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদ দিয়েও একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ভুটানের রাজা জিগমে খেসেন নামগেল ওয়াংচুংকে সঙ্গে নিয়ে কেক কাটলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তেহরানের বাংলাদেশ দূতাবাসে 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, প্রকৃত অর্থে বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রোল মডেল, তবে তিনি আর্থ সামাজিক ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে 2 দফায় 38টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দলের অন্তর্দ্বন্দ্ব কোন্দলসহ ব্যাপক টানাপোড়েন কাটিয়ে শেষ পর্যন্ত রোববার রাতে 2 দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। ওই তালিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নানা সময় বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত অনেকেই ভোটে প্রার্থী হয়েছে দলেরই অনুমোদন ক্রমে, কিন্তু অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার ফলে মামলা দায়েরের অভিযোগ তোলা হয়ে থাকে। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে বারাসাত কেন্দ্রে ঘোষিত বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের অতীত নিয়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভিন দেশ থেকে ভারতে মাদক পাচারে অভিযুক্ত হয়ে 10 বছর কারাবাসের শাস্তি পেয়েছিলেন। প্রার্থীর নাম ঘোষণা হতেই এই ব্যক্তি সেই অভিযুক্ত স্বপন মজুমদার কিনা প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এবং দলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হওয়ার পরও বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা। অথচ এই প্রস্তাবে দ্রুতই গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধের কথা বলা হয়েছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলেছে, ইসরায়েল আজ গাজার বেশ কয়েকটি এলাকায় বিমান ও কামান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনারা আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত মানুষের সমাবেশে আঘাত হানে। এতে অন্তত 15 জন নিহত এবং 100 মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন নারী এবং 1 শিশু রয়েছে। রাফা শহরের উত্তরে মোসবে এলাকায় একটি আবাসিক ভবনে বর্বর ইসরায়েলি সেনারা হামলা চালায়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজায় দখলদার সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। ইসরায়েলের হামলা অব্যাহত থাকার কারণে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাব অনুসারে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকো অ্যালবানিজ বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা ও জাতিগত নিধন অভিযান চালাচ্ছে তা বলার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে। গতকাল জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে পেশ করা রিপোর্টে তিনি একথা বলেছেন। তবে এই রিপোর্ট পেশ করার আগেই সোমবার ফিলিস্তিনপন্থী একটি গ্রুপ তা ফাঁস করে দেয়। ফ্রান্সিসকা আলবানিজ তার প্রতিবেদনে বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক গণহত্যা কনভেনশনের অধীনে তালিকাভুক্ত 5 আইনের 3 লঙ্ঘন করেছে। জাতিসংঘের এই বিশেষজ্ঞ আরও বলেন, এর মধ্যে একটি হচ্ছে ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যদের হত্যা করা, ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মানসিক বা শারীরিকভাবে গুরুতর ক্ষতি করা এবং ইচ্ছাকৃতভাবে এই জনগোষ্ঠীর জীবনাচার পদ্ধতির উপর আঘাত করা, যা সম্পূর্ণরূপে তাদের অস্তিত্ব ধ্বংসের প্রচেষ্টা হিসেবে গণ্য করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা এবং আমেরিকার জাতীয় স্বার্থ দুটোকেই জিম্মি করেছেন। নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এই অপকৌশল নিয়েছেন বলে আমির আবদুল্লাহিয়ান মন্তব্য করেন। গতকাল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেন তিনি। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা গাজা উপত্যকার আশিফা হাসপাতালে সম্প্রতি যে গণহত্যা এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ চালিয়েছে সেসব বিষয়ে আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক সংকট অব্যাহত থাকা এবং গাজাবাসীকে না খাইয়ে মারার ইসরায়েলি চক্রান্ত গাজা পরিস্থিতিকে শতাব্দীর সবচেয়ে বড় সংকটে পরিণত করেছে। তিনি গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের বিষয়ে তদন্ত করার জন্য আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের আহ্বান জানিয়েছেন। ফোনালোপে জোসেফ বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোর সমর্থন অব্যাহত রাখার পরিকল্পনা করছে। শ্রোতা বন্ধুরা, আমাদের বিশ্ব সংবাদে এই ছিল সর্বশেষ পরিবেশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান 1 বছরে 7 উৎক্ষেপণের পর এখন আরও 20 স্যাটেলাইট তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে নির্মাণ করা হবে কয়েকটি মহাকাশ বিষয়ক কেন্দ্র। এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়।
ইরানের মহাকাশ শিল্পের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এক বছরে মহাকাশে 7টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইরান। নয়া ফার্সি বছরে 20টি উপগ্রহের পাশাপাশি কয়েকটি মহাকাশ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। গত বছর মহাকাশ শিল্পের 10 সালা পরিকল্পনা পাশ হয়েছে। এছাড়া মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে ইরানের সহযোগিতা বেড়েছে গত বছর। গত সেপ্টেম্বরে পৃথিবীর কক্ষপথে নূর 3 ইমেজিং স্যাটেলাইট স্থাপন করা হয়। কাসেদ নামক রকেটের মাধ্যমে এই উপগ্রহ মহাকাশে পাঠানো হয় এবং তা ভূপৃষ্ঠের 450 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয়। পৃথিবীর কক্ষপথে অবস্থান করে এই স্যাটেলাইট পরিমাপ ও নজরদারি মিশন পরিচালনা করছে। নূর 3 স্যাটেলাইট প্রতি সেকেন্ডে 7.6 কিলোমিটার পথ পাড়ি দেয় এবং মাত্র 8 মিনিট 33 সেকেন্ডে তা পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয়। ইরান সফলভাবে নতুন বায়োস্পেস ক্যাপসুল মহাকাশে পাঠিয়েছে। নিজেদের তৈরি লঞ্চের সালমানের সাহায্যে এটি পাঠানো হয়। ক্যাপসুল ও লঞ্চের উভয়ই তৈরি করেছে ইরানি বিজ্ঞানীরা। মহাশূন্যে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে বায়োস্পেস ক্যাপসুল উৎক্ষেপণ করা হয়। মহাকাশে মানুষ বা জীবন্ত প্রাণী আনা নেয়ার কাজে বায়োস্পেস ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। 2010 সালে ইরান একটি কাভেজগার বা এক্সপ্লোরার নামক ক্যারিয়ার ব্যবহার করে মহাকাশে জীবন্ত প্রাণী সহ প্রথম বায়ো ক্যাপসুল পাঠায়। এরপর এ সংক্রান্ত তৎপরতায় কিছুটা ভাটা পড়েছিল। গত জানুয়ারিতে ইরান স্যাটেলাইট বহনকারী রকেট কায়েম 100 এর সাহায্যে সুরায়া নামক একটি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে 750 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়। এই স্যাটেলাইটটি এখন পর্যন্ত ইরানের উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলোর মধ্যে মহাকাশে সবচেয়ে বেশি উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়েছে। ইরানের স্যাটেলাইট বহনকারী রকেট কায়েম 100 হচ্ছে 3 ধাপের সলিড ফুয়েল পরিচালিত রকেট, যা 100 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। এই সফল উৎক্ষেপণকে মহাকাশে আরও বেশি উচ্চতায় ইরানের স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সুরায়া স্যাটেলাইট উৎক্ষেপণের কয়েকদিন পরই আরও এক বড় সাফল্য পায় ইরানের মহাকাশ শিল্প খাত। প্রথমবারের মতো ইরান একযোগে 3টি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সক্ষম হয়। স্যাটেলাইটগুলো 2 ধাপে সিমোর্গ স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে বহন করা হয় এবং সেগুলো ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে 450 কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপিত হয়। এই 3টি স্যাটেলাইটের একটি হচ্ছে মাখদা, এটি তুলনামূলকভাবে বড়। অন্য 2টি স্যাটেলাইটের নাম কেইহান 2 এবং হাতেফ 1, এগুলো ন্যানো স্যাটেলাইট। ইরান সর্বশেষ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে 1 মাসেরও কম সময় আগে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পার্স 1 নামের গবেষণা স্যাটেলাইট রাশিয়ার ভস্টোচনি মহাকাশ কেন্দ্র থেকে সোয়ুজ রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
সবশেষে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। মিডিয়া যুদ্ধের যুগে ফার্সি কবিতা একটি অনন্য এবং শক্তিশালী মাধ্যম, কবি সাহিত্যিকদের সমাবেশে সর্বোচ্চ নেতা। নিরাপত্তা পরিষদের গণহত্যা বন্ধের প্রস্তাব পাশ স্বাগত জানাল হামাস সহ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো। বাংলাদেশের 54তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শেখ হাসিনা। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুদফায় 38 আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাছেম তেহরান সফরে এসেছেন। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত সংবাদ শুনলেন। এবারে চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক, এবং আমাদের সঙ্গে থাকবেন প্রতিটি অনুষ্ঠানে, সে প্রত্যাশা করছি।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 15তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান মুসলমানদের জন্য একটি বিশেষ মহা উৎসবের মাস, আর এই মহা উৎসবের আয়োজক হলেন স্বয়ং মহান আল্লাহ। এই মহা উৎসব থেকে মুমিন বা খোদাভীরু মুসলমানরাই সবচেয়ে বেশি লাভবান হয়। অবশ্য মহান আল্লাহর অন্য সাধারণ উৎসব থেকে লাভবান হয় সৃষ্টিকুলের সব সদস্যই। নামাজ, রোজা ও জাকাত এসব ধর্মীয় প্রথা বা ইবাদতের প্রচলন অতীতের নবী রাসুলদের যুগেও ছিল। অর্থাৎ মানুষের জন্য এ ধরনের ইবাদতগুলো সব যুগেই জরুরি বা ফরজ করা হয়েছে, যাতে তারা মহান আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং এসবের মাধ্যমে আত্মিক সমৃদ্ধির অধিকারী হয়। অন্য কথায়, মানুষের আত্মিক উন্নতি, দিক নির্দেশনা ও প্রশিক্ষণের অন্যতম মৌলিক স্তম্ভ হল রোজা, এবং তা আসমানি বা ঐশী ধর্মগুলোর অন্যতম প্রধান ভিত্তি। রোজার উদ্দেশ্য হল খোদাভীতি বা তাকওয়া অর্জন। খোদাভীরুতা হচ্ছে চোখ, কান ও অন্তরকে সদা সতর্ক রাখা, যাতে সব ধরনের পাপ থেকে মুক্ত থাকা যায় এবং যেসব কাজে আল্লাহ খুশি হন সেসব কাজে মশগুল হওয়া যায়। চলাফেরা এবং ওঠা বসা ও যাবতীয় লেনদেন ও তৎপরতায় খোদাভীতি অর্জনের অন্যতম মাধ্যম হল রোজা।
রোজা কেবল পরকালে বেহেশত পাওয়ার জন্য জরুরি তা নয়। সমাজের প্রতিটি মানুষ যদি খোদাভীরু হয়ে যায়, তাহলে সে সমাজ দুনিয়ার বুকেই এক ধরনের বেহেশতি পরিবেশ তৈরি করে। এ ধরনের সমাজের প্রতিটি মানুষ হন সম্মানিত, এবং সেখানে থাকে কেবলই পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা, সুস্থতা, নিরাপত্তা ও সার্বিক সমৃদ্ধি। বর্তমান বিশ্বের সব সংকট আর সমস্যার মূল কারণ হচ্ছে খোদাভীরুতা বা তাকওয়ার অভাব। পাশ্চাত্য আজ বস্তুগত জ্ঞান, বিজ্ঞান এবং ধন সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সেখানে নানা ধরনের শূন্যতা ও সংকট বিরাজ করছে খোদাভীরুতার অভাবেই। খোদাভীরুতা বা তাকওয়া ব্যক্তি ও সমাজের জন্য খোদাই দিক নির্দেশনা লাভের পূর্ব শর্ত। পবিত্র কোরআনের শুরুতেই বলা হয়েছে, এ মহাগ্রন্থ কেবল মুত্তাকি বা খোদাভীরুদেরই সুপথ দেখাই। সব নবী রাসুলের প্রথম ও শেষ উপদেশ ছিল খোদাভীরু হও। ব্যক্তি ও সমাজ যদি প্রতিটি কাজে চিন্তায় ও পদক্ষেপে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন তথা খোদাভীতিকে প্রাধান্য দেয়, তাহলে কোনো শক্তি তা যত বড়ই হোক না কেন, সেই ব্যক্তি ও সমাজকে সঠিক পথ থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারবে না।
من هدي القرآن رمضان رمضان يا شهر الغفران يا شهر الغفران
খোদাভীতির সঙ্গে রয়েছে পবিত্র কোরআন ও দোয়ার অবিচ্ছেদ্য সম্পর্ক। মুমিন ও খোদাভীরু কখনো হতাশ হন না, তাই তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন। আর যে ব্যক্তি হতাশ, সে কিছুই চায় না আল্লাহর কাছে, অথচ মহান আল্লাহ তার কাছে চাইতে বলেছেন সবাইকে। দোয়া বিশ্বাসকে যোগায় শক্তি ও কাজকর্মে যোগায় অনুপ্রেরণা। রমজান দোয়া কবুলের সুবর্ণ সুযোগের মাস। পবিত্র কোরআন অধ্যয়নও মানুষের ইমান ও খোদাভীতিকে করে শক্তিশালী। রমজান হচ্ছে কোরআন অধ্যয়নের বসন্ত। কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তাভাবনা ও গবেষণার অভাবই মুসলমানদের অধঃপতনের প্রধান কারণ। বহু আরব দেশ আজ কাফির ও শয়তানি শক্তিগুলোর কাছে নতজানু হয়ে আছে। এর কারণ, কোরআনের ভাষা বোঝা সত্ত্বেও তারা কোরআনের অর্থ নিয়ে ভাবেন না ও কোরআনের বিধানের আলোকে কাজ করেন না। অন্যদিকে ইসলামী ইরানের জনগণ এবং নেতৃবৃন্দ ফার্সি ভাষী হওয়া সত্ত্বেও কোরআনের অর্থ নিয়ে গভীরভাবে ভাবেন ও কোরআনের নির্দেশের আলোকে আধুনিক জাহিলিয়াতের মোকাবেলায় সংগ্রাম করে যাচ্ছেন। সাম্রাজ্যবাদ, বৈষম্য, শোষণ, জুলুম ও কপটতা হচ্ছে আধুনিক জাহিলিয়াতের কিছু বৈশিষ্ট্য।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হোসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মাহে রমজান ও শাফাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখে, অতঃপর নিজ লজ্জাস্থান ও জিহ্বাকে হেফাজত করে ও সংযত রাখে, মহান আল্লাহ তার সকল পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেবেন, তাকে দোজখ থেকে মুক্ত করে চিরস্থায়ী আবাসস্থল অর্থাৎ বেহেশতে স্থান দেবেন, এবং তৌহিদে বিশ্বাসীদের পাহাড় পর্বত সমান অর্থাৎ অগণিত গুনাহ ও পাপ ক্ষমা করে দেওয়ার জন্য তার শাফাওয়াত ও কবুল করবেন।
আত্মশুদ্ধির ক্ষেত্রে হাদিসের অশেষ গুরুত্ব থাকায় গত পর্বে আমরা বলেছিলাম যে রমজানের বাদবাকি দিনগুলোতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু হাদিস তুলে ধরব। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবস বা কিয়ামতের দিন আল্লাহ চার শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টি দেবেন না। এই চার শ্রেণী হল, বাবা মা যে সন্তানকে পরিত্যাগ করে, যারা অন্যের উপকার করার পর উপকারের খোঁটা দেয়, যারা আল্লাহর নির্ধারিত ভাগ্য বা তকদিরের বিধানকে অস্বীকার করে, এবং যারা মাদকদ্রব্য সেবন করে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন ধরনের গোনার জন্য খুব দ্রুত শাস্তি নেমে আসে এবং পরকাল পর্যন্ত বিলম্বিত হয় না। এসব গোনা হল বাবা মা যে সন্তানের উপর অসন্তুষ্ট, মানুষের উপর অত্যাচার করা এবং দয়ার প্রতি অকৃতজ্ঞতা দেখানো। মহান আল্লাহ আমাদেরকে এসব হাদিস মেনে চলার তৌফিক দিন। তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক অর্থসহ ১৫তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তৌফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের ওসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে খোদা ভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত করো। হে খোদা ভীরু মুত্তাকিদের আশ্রয়দাতা।
আল্লাহুম্মা আরযুগনি ফিহা তাআতাল খাশি ওয়াশরাহ ফিহা সাদরি বিনাবাতাল মুখবতি বিআমানিকা ইয়া আমানাল খায়েফিন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনীর বেহেশত মসজিদ।
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ধারাবাহিক ধরনীর বেহেশত মসজিদ অনুষ্ঠানে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং এই মহান স্রষ্টার সামনে সেজদায় লুটিয়ে পড়ার স্থান। যুগে যুগে খোদা প্রেমে ভক্তদের মিলন মেলা হিসেবে বিবেচিত হয়েছে এই পবিত্র স্থান। একই সঙ্গে অনেক সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এই মসজিদকে কেন্দ্র করে। এমনকি এই মসজিদে বসেই নেওয়া হয়েছে রাজনৈতিক ও সামরিক সব সিদ্ধান্ত। ইসলামী শিল্প, সংস্কৃতি ও সভ্যতা নিদর্শন হিসেবেও মসজিদ পালন করেছে এক অনন্য ভূমিকা।
তো শ্রোতাবন্ধুরা, মুসলিম বিশ্বে মসজিদের এই অপরিসীম গুরুত্ব বিবেচনা করে আমরা নতুন এই ধারাবাহিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই অনুষ্ঠানে আমরা মসজিদ সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং নিষ্পাপ ইমামদের বক্তব্য নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে এই অনুষ্ঠানে বিশ্বের কিছু বড় ও গুরুত্বপূর্ণ মসজিদের সঙ্গেও পরিচিত হব আমরা। নতুন এই ধারাবাহিকে আপনাদের নিয়মিত সঙ্গ পাবার আশা রাখছি।
পূর্ণাঙ্গ ও সর্বশেষ ঐশী ধর্ম ইসলাম মহান আল্লাহর নৈকট্য লাভের লক্ষ্যে মানুষের জন্য বিশেষ কিছু ইবাদতের ব্যবস্থা করেছে। এসবের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আর মসজিদ শব্দের উৎপত্তি হয়েছে সিজদা শব্দ থেকে। এই পবিত্র স্থানে মহান আল্লাহর সামনে তাঁর বান্দা সিজদায় অবনত হয় বলে এর নাম দেওয়া হয়েছে মসজিদ। নামাজকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বলে গণ্য করা হয় এবং সিজদা হচ্ছে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মাটিতে মাথা ঠেকিয়ে সিজদা করার মাধ্যমে মানুষ আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের ঘোষণা দেয়। সূরা নাহলের ৪৯ নম্বর আয়াতে যেমনটি বলা হয়েছে, আল্লাহকে সিজদা করে যা কিছু নবমণ্ডলে আছে এবং ফেরেশতাগণ, তারা অহংকার করে না। সিজদা হচ্ছে ইবাদতের সর্বোচ্চ পর্যায়। অন্যান্য ইবাদতের তুলনায়, এমনকি নামাজেরই অন্যান্য অংশের তুলনায় সিজদায় রয়েছে বিশেষ তাৎপর্য ও মর্যাদা। ইসলামী সংস্কৃতিতে মসজিদ বাইতুল্লাহ বা আল্লাহর ঘর হিসেবেও বিবেচিত।
আসমান জমিন সহ বিশ্বজগতের সবকিছুর মালিক আল্লাহ তাআলা, কিন্তু এর মাঝে একমাত্র মসজিদকেই তিনি নিজের ঘর বলে অভিহিত করেছেন। মানুষ যাতে এই পবিত্র স্থানের মর্যাদা যথাযথভাবে উপলব্ধি করে এবং এখানে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর রহমত হাসিল করতে পারে, সেজন্যই এই নামকরণ করেছেন আল্লাহ তাআলা। অবশ্য সব মসজিদের মর্যাদা আল্লাহর কাছে সমান নয়, বরং কোনো কোনো মসজিদের গুরুত্ব তার কাছে অন্যান্য মসজিদের তুলনায় বেশি। হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মসজিদ হচ্ছে মক্কার মসজিদুল হারাম বা কাবা ঘর। এরপর রয়েছে মদিনার মসজিদে নববী, কুফা মসজিদ ও আল আকসা মসজিদের অবস্থান। এরপর আল্লাহ পছন্দ করেন প্রতিটি শহরের কেন্দ্রীয় বা মূল মসজিদ, তারপর পাড়া মহল্লার মসজিদ এবং সবশেষে বাজারগুলোতে অবস্থিত মসজিদ। মসজিদুল হারামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে সারা বিশ্বের মুসলমানদেরকে এই কাবাঘরের দিকে মুখ করে নামাজ আদায় করতে হয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরে বসে নামাজ আদায়ের সওয়াব এক গুণ, এলাকার মসজিদে নামাজের সওয়াব ২৫ গুণ, শহরের প্রধান মসজিদে নামাজ আদায়ের সওয়াব ৫০০ গুণ, আলাকসা মসজিদে নামাজের সওয়াব ৫০,০০০ গুণ, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে নামাজ আদায়ের সওয়াব ৫০,০০০ গুণ এবং মসজিদুল হারামে নামাজ পড়ার সওয়াব পান আল্লাহ ১,০০০০ গুণ বেশি দিয়ে থাকেন। ইমাম বাকের আলাইহিসালাম পবিত্র এ মসজিদে নামাজ আদায়ের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, যদি কেউ মসজিদুল হারামে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে তাহলে তার জীবনের আদায় করা অতীত ও ভবিষ্যতের সব ফরজ নামাজ আল্লাহর দরবারে নিশ্চিতভাবে কবুল হয়ে যায়।
হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, জমিনে আমার ঘর অর্থাৎ মসজিদগুলো আসমানবাসীর কাছে সেই রকম জলজল করে ঠিক যেরকম আকাশের তারাগুলো জমিনবাসীর কাছে উজ্জ্বল মনে হয়। যারা মসজিদকে আপন করে নিয়েছে তারা সৌভাগ্যবান। সেই ব্যক্তি ভাগ্যবান যে নিজের ঘরে অজু করার পর আমার সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য আমার ঘরে আগমন করে। তোমরা জেনে রেখো, যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে তাদের প্রতি দয়া প্রদর্শন আমার জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। যারা রাতের অন্ধকারে মসজিদের উদ্দেশ্যে পা বাড়ায় তাদেরকে কিয়ামতের দিনের উজ্জ্বল আলোর সুসংবাদ দিন।
শ্রোতা বন্ধুরা, শুরুতে যেমনটি বলেছি, প্রতিটি আসরে আমরা বিশ্বের কোনো না কোনো বিখ্যাত মসজিদের সঙ্গে পরিচিত হব। আজ প্রথম পর্বে রয়েছে মসজিদুল হারামের পরিচিতি। মসজিদুল হারাম ইসলামের ইতিহাসের সবচেয়ে পুরনো ও মর্যাদা সম্পন্ন মসজিদ। হাদিসে এসেছে, সৃষ্টির শুরুতে প্রবল বন্যার পানির নিচে গোটা পৃথিবী তলিয়ে গিয়েছিল। এরপর ভূপৃষ্ঠের যে স্থান সবার আগে পানির উপরে ভেসে উঠছিল সেটি ছিল কাবা শরীফের এই স্থান। মহান আল্লাহ ভূপৃষ্ঠকে এখান থেকে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন।
ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, মহান আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন তখন বাতাসকে নির্দেশ দিলেন পানির উপরে প্রচণ্ড জোরে বয়ে যেতে, যাতে তাতে ফেনা তৈরি হয়। এই ফেনাগুলোকে কাবার স্থানে এনে জড়ো করে তা দিয়ে একটি পাহাড় তৈরির আদেশ দেন। এরপর এই পাহাড়ের নিচ থেকে ভূপৃষ্ঠকে চারিদিকে ছড়িয়ে দেন। সূরা আলী ইমরানের ৯৬ নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য বরকতময় ও হেদায়েতের উৎস। কাজেই দেখা যাচ্ছে পৃথিবীর বুকে প্রথম যে স্থাপনাটি তৈরি হয়েছিল সেটি ছিল কাবা শরীফ। ইমাম সাদিক আলাইহিসসালাম বলেন, পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে মক্কা। মহান আল্লাহর কাছে মক্কার মাটির চেয়ে প্রিয় মাটি, মক্কার পাথরের চেয়ে প্রিয় পাথর, মক্কার গাছের চেয়ে প্রিয় গাছ, মক্কার পাহাড়ের চেয়ে প্রিয় পাহাড় এবং মক্কার পানের চেয়ে প্রিয় পানি আর নেই।
মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ঘরকে উদ্দেশ্য করে আল্লাহর নামে শপথ করে বলেছেন, আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জমিন তুমি, আল্লাহর কাছে প্রিয়তম ভূমিও তুমি। আল্লাহর শপথ, আমাকে যদি মক্কা থেকে বের করে দেয়া না হতো তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। হাদিসে এসেছে, আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম প্রথম কাবা শরীফ নির্মাণ করেন। এরপর এটি নষ্ট হয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে তাঁর উদ্যোগ ও দিক নির্দেশনায় প্রাথমিক নকশার ভিত্তিতে কুরাইশ গোত্রের হাতে আবার কাবা শরীফ নির্মিত হয়। তখন থেকে এখন পর্যন্ত মসজিদুল হারাম বহুবার পুনর্নির্মাণ করার পাশাপাশি এর উন্নতি ও সমৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে।
বর্তমানে মসজিদটির আকার ও আয়তন বহুগুণ বেড়েছে এবং মুসল্লির সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এখনও বাড়ছে, যেসব কারণে এই মহান ঘরের পবিত্রতা ও মহত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সেগুলোর কয়েকটি হল, আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের হাতে এটির নির্মাণ কাজ সম্পন্ন, কাবার মধ্যে হজরত আলী আলাইসাল্লামের জন্ম এবং কাবার সংলগ্ন হিজরে ইসমাইলে বিবি হাজেরা ও হজরত ইসমাইল আলাইসাল্লামের কবরের অবস্থান।
কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে এই পবিত্র স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনকারীরা সেখানে অসংলগ্নভাবে এত বেশি নতুন নতুন ভবন ও স্থাপনা তৈরি করেছেন, যার ফলে মসজিদুল হারামের আধ্যাত্মিক পরিবেশ ও ইবাদতের স্থানে বিঘ্ন সৃষ্টি হয়েছে। কাবা শরীফের চারপাশের এলাকায় বর্তমানে তৈরি করা হয়েছে অনেক বড় বড় সুউচ্চ টাওয়ার এবং অসংখ্য সুইমিং পুল, যা মসজিদুল হারাম এলাকাকে একটি পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিণত করেছে। অথচ বিশ্বের যেখানেই এ ধরনের অতি প্রাচীন কোন ধর্মীয় স্থাপনা রয়েছে, সেখানে বা তার আশপাশে ওই ভবনের চেয়ে উঁচু কোন স্থাপনা নির্মাণ করতে দেয়া হয় না। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের নতুন ধারাবাহিক ধরনীর বেহেশত মসজিদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক নতুন ধারাবাহিকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফুর রহমান।
আমরা সবাই জানি লাইফ স্টাইল বা জীবনশৈলী সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মানব জীবনের গুরুত্বের কারণে সমাজের সব ক্ষেত্রেই তা স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারও এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এর গুরুত্ব তখনই আরও স্পষ্ট হয় যখন আমরা দেখি ইউরোপ ও আমেরিকা, বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে ইসলামী সমাজের লাইফ স্টাইল বা জীবন ব্যবস্থা পরিবর্তনের জন্য পূর্ব পরিকল্পনার ভিত্তিতে অসংখ্য প্রতিষ্ঠান ও সংস্থা গড়ে তুলেছে। অন্যান্য মুসলিম সমাজের কথাই পরে আসব। প্রথমেই যদি ইরানকে টার্গেট করে গড়ে তোলা রেডিও এবং টিভি চ্যানেলের দিকে নজর দেই, তাহলে বিষয়টির গুরুত্ব অনুধাবন করা যায়।
পাশ্চাত্যের দেশগুলো ইসলামী বিপ্লব সফল হওয়ার পর শুধু ইরানকে টার্গেট করে এ পর্যন্ত 100 বেশি রেডিও ও টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, যাতে ইরানিদের জীবন প্রণালীর উপর প্রভাব বিস্তারের মাধ্যমে তাদেরকে ইসলামী জীবন ব্যবস্থা থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। তাদের মতে এর ফলে মানুষ ইসলামী বিপ্লব থেকেও দূরে সরে যাবে। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি মুসলিম বিশ্বকে এ ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষায় সবসময় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময় দেয়া ভাষণে মানুষকে তাদের লাইফ স্টাইল নির্বাচনে সতর্ক হতে বলেছেন, কারণ পাশ্চাত্য অত্যন্ত দক্ষতার সঙ্গে এক্ষেত্রে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ নেতা এ সম্পর্কে বলেছেন, ইরানে নিজেদের পাশ্চাত্যের লাইফ স্টাইলে অভ্যস্ত করতে যে চেষ্টা চলছে তা গোটা দেশ ও জাতির নীতিনৈতিকতা, অর্থনীতি, ধর্ম ও রাজনীতির ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি সাধন করেছে। এখন এটা মোকাবেলায় সর্বাত্মক এবং বুদ্ধিবৃত্তিক জিহাদ প্রয়োজন। এক্ষেত্রেও তরুণরাই আশার আলো, তাদেরকেই সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
দুঃখজনকভাবে উন্নত প্রযুক্তির সুবাদে বিশ্বের অধিকাংশ গণমাধ্যম আজ আধ্যাত্মিকতা ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের সহায়ক শক্তি হিসেবে ব্যাপক ভূমিকা পালন করছে। এর ফলে আধ্যাত্মিকতাকে অস্বীকারী শক্তি সমাজের শিশুসহ সব শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার মতে, পাশ্চাত্য ও তাদের অনুসারীদের মধ্যে ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয় এবং নারী পুরুষ সহ সবাইকে অন্যায় ও অনৈতিক কাজে টেনে আনতে তাদের বিরামহীন প্রচার প্রচারণা বিশ্বের অধিকাংশ এলাকায় নীতিনৈতিকতা ও আধ্যাত্মিকতার সংকট তৈরি করেছে। জ্ঞান বিজ্ঞানে ব্যাপক সাফল্য অর্জনের পর পাশ্চাত্য এ ধরনের অন্যায় তৎপরতায় নেমেছে এবং এই অশুভ কাজে তারা নিজেদের অর্জিত সাফল্যকে অপব্যবহার করছে। জ্ঞানবিজ্ঞান হচ্ছে যে কোনো দেশের সম্মান, শক্তি ও সক্ষমতা অর্জনের সবচেয়ে সুস্পষ্ট মাধ্যম। জ্ঞানবিজ্ঞানের অপর নাম হচ্ছে সক্ষমতা।
পাশ্চাত্য বৈজ্ঞানিক সাফল্যের মাধ্যমে সম্পদ, প্রভাব ও শক্তি অর্জন করেছে। নীতিনৈতিকতা ও আধ্যাত্মিকতায় শূন্যতা সত্ত্বেও নিজেদের লাইফস্টাইল চাপিয়ে দিয়ে অনেক দেশের রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়েছে এবং বাকি দেশগুলোর উপরও তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশ্বের গণমাধ্যমে সাধারণত পাশ্চাত্যকে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়। গণমাধ্যমের প্রচারণার কারণে বিশ্বব্যাপী সাধারণ মানুষের মনে এমন একটা ধারণার জন্ম হয়েছে যে সুখ, শান্তি ও উন্নতি নিশ্চিত করতে হলে পাশ্চাত্যের মতো হতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। আসলে বাস্তবতা কি? পাশ্চাত্য কি সত্যি মানুষের সুখ শান্তি নিশ্চিত করতে পারে? পাশ্চাত্যের মানুষ কি সত্যিই সুখী? আমাদের নয়া ধারাবাহিকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। মার্কিন মনোবিজ্ঞানী অধ্যাপক এডগার শেইন সংস্কৃতি ও এর উপাদানগুলোকে বরফের পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। এর কয়েকটি স্তর রয়েছে। এর উপরের স্তরটি সবাই দেখতে পায় এবং তা স্পষ্ট, কিন্তু এর পেছনের রহস্য উদ্ঘাটন করা খুবই কঠিন।
একটা সময় পর্যন্ত গোটা বিশ্বের মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্য, আচার আচরণ, বিয়ে, পরিবার গঠনের প্রক্রিয়া, আবাসন এবং ব্যবসা বাণিজ্য সহ নিত্যদিনের জীবন প্রণালীতে আকাশ পাতাল সম পার্থক্য লক্ষ্য করা যেত না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপনের ধরনে পরিবর্তন এসেছে। বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের উন্নতি এবং নানা মতবাদ সৃষ্টি হওয়ার পর এই পার্থক্য অনেক বেড়ে গেছে। বিশেষ করে ঐশী ধর্মের মৌলিক নির্দেশনাগুলোকে উপেক্ষা করা হচ্ছে। এই নয়া পরিস্থিতি সৃষ্টির দাবিদার হচ্ছে পাশ্চাত্যের দেশগুলো। এই নয়া পরিস্থিতিতে পাশ্চাত্যেরই অনেক সমাজবিজ্ঞানী সন্তুষ্ট নন। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক মাইকেল স্নাইডার সেদেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ লিখেছেন। মার্কিন সমাজের 65টি বাস্তবতা শীর্ষক ওই নিবন্ধে তিনি কিছু প্রশ্ন তুলেছেন। সেগুলো হল, এটা কিভাবে সম্ভব একজন স্কুল ছাত্র একটি চাকু নিয়ে স্কুলে ঢুকে তার সহপাঠীদের উপর হামলা চালাতে পারে? কি কারণে একজন নগ্ন নারী ফ্লোরিডায় ম্যাকডোনাল্ডের রেস্টুরেন্টে গিয়ে সেখানে লুটপাট চালায়? কেন একজন বাবা তার 6 সপ্তাহের শিশু সন্তানের কান্না থামাতে তাকে ফ্রিজে রাখার মতো পাশবিক আচরণ করে?
মাইকেল স্নাইডার তার নিবন্ধে এসব প্রশ্নের বিষয়ে নিজের মতামত তুলে ধরে লিখেছেন, এসবের কারণ হচ্ছে নৈতিক অবক্ষয়, কিন্তু অনেক মার্কিন নাগরিকই এসব শব্দ শুনতে রাজি নন। তারা শুধু চান মার্কিন যুক্তরাষ্ট্রকে গোটা বিশ্বের আদর্শ হিসেবে তুলে ধরতে। মাইকেল স্নাইডার নানা পরিসংখ্যান তুলে ধরে লিখেছেন, চারদিকে একটু খেয়াল করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে আমাদের মধ্যে নীতিনৈতিকতা বলে কিছু নেই। আমাদের সমাজটা ভেতর থেকে পচে যাচ্ছে। এখনই পচন রোধ করতে না পারলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। মাইকেল স্নাইডার পাশ্চাত্য সমাজে নৈতিক অবক্ষয়ের নানা দিক তুলে ধরে সবাইকে সতর্ক করার চেষ্টা করেছেন। একই সঙ্গে তার নিবন্ধ থেকে পাশ্চাত্যের বাইরের মানুষের জন্য রয়েছে সুস্পষ্ট বার্তা, আর তা হল পাশ্চাত্যের যে জীবন ব্যবস্থাকে অনুসরণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তারা মারাত্মক মারাত্মক ভুল করছেন, কারণ পাশ্চাত্য নিজেই এই ব্যবস্থা থেকে সরে আসতে বাধ্য হবে।
পাশ্চাত্যে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে তার মূলে রয়েছে ধর্ম ও ঐতিহ্যকে অস্বীকার করে ভোগ বিলাস নিশ্চিত করা, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস না থাকার কারণে চূড়ান্ত পরিণতির বিষয়টিকে তারা গুরুত্ব দেয় না। এর ফলে ইহজীবনে যে করেই হোক ভোগ বিলাস নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে মানুষ, আর এক্ষেত্রে অপ্রাপ্তি তাকে নানা ধ্বংসাত্মক পদক্ষেপে উৎসাহ যোগায়। আর এ ধরনের চিন্তা বিশ্বাসের কারণে মানবিকতা লোপ পাচ্ছে, পরিবার প্রথা ধ্বংস হয়ে যাচ্ছে, একই কারণে পাশ্চাত্যে ভোগবাদ চরম আকার ধারণ করেছে। পুঁজিবাদী স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পণ্যের গণ উৎপাদন ক্রমেই জোরদার হচ্ছে এবং ভোগবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে। পাশ্চাত্য সমাজের আরেকটি বৈশিষ্ট্য হল সার্বক্ষণিক চরম ব্যস্ততা। মানুষের জীবন এখন অনেকটাই মেশিনের মতো, চিন্তার অবকাশটুকুও যেন হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের অনেকের জীবন থেকে। এর ফলে খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তন, ফাস্ট ফুডের মতো ক্ষতিকারক খাদ্য হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Tehran ne khosum. Irani Islamakan Hanrapetutyan Zayni Hayeren Radio Jamnek lsum.